স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল حياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا تَوَلَّى سَعَى فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
কোরআনের আলো,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠানের এই আসর। আজকের আসরে সূরা বাকারার 20-22 আয়াতের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হবে। এই সূরার 20 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ أَبْصَارَهُمْ كُلَّمَا أَضَاءَ لَهُمْ مَشَوْا فِيهِ وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا وَلَوْ شَاءَ اللَّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ।
বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। আসমানের বিদ্যুৎ যখন অন্ধকার প্রান্তরে তাদের জন্য আলো নিয়ে আসে, তখন তারা কয়েক কদম অগ্রসর হয়। কিন্তু যখন অন্ধকারাচ্ছন্ন হয়, তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ চাইলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি কেড়ে নিতেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।
আকাশের বিদ্যুৎ চমক আর বজ্রপাতের শব্দ বৃষ্টির আলামত। এ হল পৃথিবীবাসীদের জন্য নবপ্রাণ, সবুজ ও সজীবতার আগমনী বার্তা। কিন্তু এই আগমনী বার্তা সবার জন্য সুসংবাদ নয়, বরং তাদের জন্য শুভবার্তা যারা আল্লাহর এই রহমত থেকে উপকৃত হতে প্রস্তুত। তাহলে ওই উদ্ভ্রান্ত যাত্রীর কি অবস্থা হবে? উদ্ভ্রান্ত যাত্রী বা মুনাফিক অন্ধকার প্রান্তরে যে আগুন জ্বালিয়েছে, তার দুর্বল আলো এবং আকাশের বিদ্যুৎ চমকানির চোখ ধাঁধানো আলোর কোনোটাই তাকে জীবন চলার পথে সঠিক রাস্তা দেখাতে পারবে না। কারণ আগুনের আলো হল অস্থায়ী, আর বিদ্যুৎ চমকের ফলে যে আলো সৃষ্টি হয় তা বৃষ্টির বার্তা বয়ে আনে এবং এতে মুনাফিকদের জন্য দুঃখ ছাড়া আর কিছু নেই। আল্লাহর ওহী হল আসমানের চোখ ধাঁধানো বিদ্যুৎ ঝলকের মতো। এটি দেখার সাধ্য ও ক্ষমতা মুনাফিকদের নেই। তারা পয়গম্বরদের কাছ থেকে আগত আল্লাহর ওহী থেকে উপকৃত হওয়ার চেষ্টা করে না, যদিও মুনাফিকরা বাহ্যিকভাবে ইমানদার হওয়ার দাবি করে এবং এই নূর থেকে উপকৃত হতে চায়। কিন্তু বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয়, তাদের জন্য এগুবার পথ বন্ধ করে দেয়। কোরআন মুনাফিকদের মুখোশ এমনভাবে খুলে দেয় যে তারা আর ইমানদারদের সাথে পথ চলা অব্যাহত রাখতে পারে না। সামনের দিকে যাওয়ার যেমন তাদের কোনো পথ থাকে না, তেমনি পিছু হটারও কোনো উপায় থাকে না। তারা পথ হারিয়ে উদ্ভ্রান্তের মতো উদ্বেগ উত্তেজনায় পথ হাতড়াতে থাকে। এসব হল আল্লাহ এবং মুমিনদের সাথে কপটতার দুনিয়া বিফল। আল্লাহ যদি তাদেরকে শাস্তি দিতে চান, তাহলে তারা শুধু চলার শক্তি হারাবে না, একই সাথে দৃষ্টি ও শ্রবণ শক্তিও হারিয়ে বসবে।
সূরা বাকারার 20 নম্বর আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হল, প্রথমত, আল্লাহর নূর দেখার শক্তি মুনাফিকদের নেই। আল্লাহর বাণী আকাশের বিদ্যুৎ চমকের মতো তাদের দৃষ্টিশক্তি হরণ করে নেয়। দ্বিতীয়ত, মুনাফিকদের নিজস্ব কোনো আলো নেই, তাই তারা মুমিনদের আলোয় পথ চলার চেষ্টা করে। তৃতীয়ত, মুনাফিকরা অনেক সময় কয়েক কদম অগ্রসর হলেও মূলত অগ্রসর হতে পারে না এবং অবশেষে থমকে দাঁড়ায়। চতুর্থত, মুনাফিকরা তাদের অপকর্মের কারণে যে কোনো সময় আল্লাহর গজবের শিকার হতে পারে। তারা আল্লাহকে ধোকা দিতে পারবে না এবং আল্লাহর শাস্তি থেকেও পালাতে পারবে না, কারণ আল্লাপাক সর্বশক্তিমান এবং কোনো কাজই তাঁর অসাধ্য নয়। এরপর এই সুরার 21 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি ও পরহেজগার হও।
সূরা বাকারার প্রথম বিশ আয়াতে আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই তিন শ্রেণী হল পরহেজগার, কাফের ও মুনাফিক। এই তিন শ্রেণীর লোকদের বৈশিষ্ট্য, চিন্তাধারা ও আচরণ তুলনা করার পর এই আয়াতে কল্যাণ ও মুক্তির পথ নির্দেশ করে বলা হয়েছে, প্রথম দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এবং তাকওয়া বা খোদাভীরুতার অধিকারী হওয়ার জন্য কেবল একটা পথ রয়েছে, আর তা হল সব কিছু থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর প্রতি আসক্ত হওয়া, যে আল্লাহ আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। অন্যদের দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র তারই দাসত্ব করতে হবে। এমন অনেক মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বজগৎ ও মানুষের স্রষ্টা বলে স্বীকার করে, কিন্তু নিজের ও সমাজ জীবনের দিক নির্দেশনা ও জীবনাদর্শ গ্রহণ করে অন্যদের কাছ থেকে, যেন আল্লাহ তাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন আর তারা তাদের খুশি মতো চলবে। এই আয়াতে এ ধরনের চিন্তাভাবনার জবাবে বলা হয়েছে, তোমাদের স্রষ্টা তোমাদের বিকাশ ও বেড়ে ওঠার জন্য তিনি কিছু দায়িত্ব ও কর্মসূচি নির্ধারণ করেছেন এবং একটা নির্দিষ্ট নীতিমালা ও ব্যবস্থা ঠিক করে দিয়েছেন। আইন ও বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর, যিনি কিনা তোমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব একমাত্র তারই উপাসনা করতে হবে, তার আনুগত্য করতে হবে এবং তার দেয়া বিধান মেনে চলতে হবে। স্রষ্টা ও প্রতিপালকের আনুগত্য এবং তার দেয়া আইন মেনে চললে মানুষেরই লাভ। এর ফলে মানুষ মন্দ ও অকল্যাণ থেকে মুক্তি পাবে এবং উত্তম ও কল্যাণের অধিকারী হবে।
এই আয়াতে আমাদের জন্য শিখবার কয়েকটি বিষয় হচ্ছে, সত্য ও কল্যাণের দিকে পয়গম্বরদের আহ্বান সার্বজনীন। এই আহ্বান কোনো বিশেষ শ্রেণী, জাতি বা গোত্রের জন্য নির্ধারিত নয়। তাই পবিত্র কোরআনে প্রায় 20 বার সব মানুষকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ইয়া আইয়ুহান্নাস। আল্লাহর ইবাদত ও উপাসনার একটি অন্যতম উদ্দেশ্য হল আমাদের প্রতি এবং আমাদের পূর্বপুরুষদের প্রতি আল্লাপাকের অশেষ নিয়ামতের প্রতি শকর আদায় করা। এটা মনে রাখতে হবে যে আমাদের ইবাদত বন্দেগী ও উপাসনার কোনো প্রয়োজন আল্লাহর নেই। আমাদের নামাজ, রোজা ও অন্যান্য ইবাদত আল্লাহর শ্রেষ্ঠত্বকে বৃদ্ধি বা হ্রাস করে না, বরং নিজেদের বিকাশ ও পূর্ণতার জন্যই আমাদেরকে তাঁর ইবাদত করতে হবে এবং তাঁর পূর্ণ অনুগত থাকতে হবে। এরপর 22 নম্বর আয়াতে বলা হয়েছে,
الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم
যিনি পৃথিবীকে আমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জন্য ফল মূল উৎপাদন করেন, সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না।
এ আয়াতে আল্লাহ পাক বেশ কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন, যে নিয়ামতগুলো আবার অন্য বেশ কিছু নিয়ামতের উৎস। আল্লাহ পৃথিবীকে মানুষের জন্য বিছানার মতো করে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর পাহাড় প্রান্তর, মাটি পানি, মাটির উপর ও ভেতরকার হরেক রকমের খনিজ ও প্রাকৃতিক দ্রব্য সবকিছু মানুষের বেঁচে থাকার জন্য উত্তম ব্যবস্থায় সৃষ্টি করেছে, উত্তম ব্যবস্থার সৃষ্টি করেছে। আকাশ ও পৃথিবীর মধ্যে চমৎকার সমন্বয়ের ফলে বৃষ্টি ঝরে পড়ে, বেড়ে উঠে গাছপালা, ফলমূল। এভাবে মানুষ খাদ্য ও জীবিকা লাভ করে। এ সব কিছুই সংগঠিত হয় আল্লাহর অসীম শক্তি ও ক্ষমতার বলে। তাই অন্যরা যখন তাঁদের বেঁচে থাকার জন্য আল্লাহর প্রতি নির্ভরশীল, তখন কিভাবে তাদেরকে আল্লাহর সমকক্ষ বিবেচনা করব? কি করে আল্লাহর নির্দেশ বাদ দিয়ে তাদের নির্দেশ মানা সম্ভব?
এ আয়াতের মূল কথা হচ্ছে আল্লাহকে চেনা, তাঁর আনুগত্য করা এবং আল্লাহর ইবাদতের সর্বোত্তম উপায় হল তাঁর নিয়ামতের প্রতি লক্ষ্য রাখা। তাই এর আগের আয়াতে আল্লাহর উপাসনা নির্দেশ দেওয়ার পর এ আয়াতে মানুষের প্রতি আল্লাহর কিছু নিয়ামতের কথা তুলে ধরা হয়েছে। আকাশ ও পৃথিবীর মধ্যকার চমৎকার সমন্বয় শৃঙ্খলা হল এক মহা ক্ষমতাবান ও জ্ঞানী স্রষ্টার অস্তিত্বের সেরা দলিল। এ আয়াত থেকে বোঝা যায় আল্লাপাক সৃষ্টি জগৎকে মানব জাতির জন্য সৃষ্টি করেছেন, অন্য সব কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য। সৃষ্টি জগতের প্রত্যেক অংশের মধ্যে বিরাজমান সমন্বয় ও শৃঙ্খলা থেকে এক খোদার অস্তিত্ব বোঝা যায়। এদিকে লক্ষ্য রেখে আমাদেরকে হতে হবে একত্ববাদী এবং কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ দাঁড় করানো চলবে না।
তো শ্রোতা বন্ধুরা, কোরআনের আলোর আজকের আলোচনার সময় ফুরিয়ে এসেছে, কাজেই এখানেই গুটিয়ে নিতে হচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক স্বাস্থ্য কথার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আপনারা জানেন বাংলাদেশ, ভারত সহ উপমহাদেশের কয়েকটি দেশে এখন গরমকাল, হাঁসফাঁস গরম। আম, কাঁঠাল, জাম, জামরুল পাকানো গরম। মাঝে মাঝে ঝড় বৃষ্টি হলেও গরম কিন্তু বেশ। আর অতিরিক্ত গরম সবসময় মানুষের জন্য ক্ষতিকর, আর বেশি ক্ষতি শিশু এবং বয়স্কদের জন্য। এই গরমে সাধারণত যেসব রোগ ব্যাধিতে মানুষ আক্রান্ত হয়ে থাকে সে সম্পর্কে এবং তার প্রতিকার নিয়ে আজ কথা বলব বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আবু কামরান রাহুলের সঙ্গে। তিনি মেডিকেল অফিসার, মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। তো জনাব ডাক্তার আবু কামরান রাহুল, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
ডাক্তার রাহুল, শুরুতেই আপনার কাছে জানতে চাইব, এখন তো বাংলাদেশে জ্যৈষ্ঠ মাস, পুরো দমে গরমকাল চলছে, গরমে শারীরিক অস্বস্তি ও নানান রোগ ব্যাধি দেখা দেয় শিশু ও সব বয়সীদের মধ্যে, তো সাধারণত কি কি ধরনের রোগ ব্যাধি দেখা দেয় সে সম্পর্কে যদি আপনি কিছু বলেন।
এখন যেহেতু গ্রীষ্মকাল, গ্রীষ্মের গরম ও আর্দ্র আবহাওয়ায় নানান স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। এই সমস্যাগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন, এটা গরমে কম বেশি সবারই হয়। এছাড়া মাথা ব্যথা হতে পারে, তাপজনিত রোগ যেমন হিট ক্রাম্পস, হিট সিনকপ, হিট এক্সাশন, হিট স্ট্রোক হতে পারে। গ্রীষ্মকালীন সময়ে সর্দি কাশি বা ফ্লু এর আক্রমণ বেড়ে যায়, সাথে হাঁপানি বা অ্যাজমা রোগের আক্রমণও বেড়ে যায়। চর্মরোগ বা ত্বকের সমস্যা যেমন সানবার্ন, গামাচি বা ছত্রাকের আক্রমণ বেড়ে যায়, সাথে ব্রণও হয়। খাদ্যের বিষক্রিয়া বা ফুড পয়জনিং হয়, সাথে ডায়রিয়া এবং আমাশয় হয়। সংক্রমণ বা ইনফেকশিয়াস ডিজিজ যেমন হাম, মাম্পস, জলবসন্তর প্রকটও কিন্তু অনেক বেশি বেড়ে যায় গ্রীষ্মকালীন সময়ে। গ্রীষ্মকালীন সময়ে কিছু জ্বর হয়, যেমন সবচেয়ে কমন যেটা হচ্ছে ভাইরাস জ্বর, ডেঙ্গু জ্বর, টাইফয়েড জ্বর। এছাড়া চোখে সমস্যা হতে পারে কনজাংটিভাইটিস, যেটা সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা হয়। গ্রীষ্মকালীন বিষণ্ণতা বা ডিপ্রেশনও কিন্তু অনেক হারে বেড়ে যায় আমাদের কমিউনিটিতে।
চারিদিকে ভীষণ গরম, এই গরমে আপনি হিট স্ট্রোক, পেটের অসুখ, ত্বকের সমস্যা, হিট এক্সজশন, সানবার্ন সহ নানা রোগের কথা বললেন, তো হিট স্ট্রোক কি সে সম্পর্কে যদি কিছু বলেন।
হিট স্ট্রোকটা হচ্ছে যখন আমাদের শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয় এবং সাথে মস্তিষ্কের কিছু সমস্যা, যেমন অবচেতন হওয়া, অর্ধচেতন হওয়া কিংবা অজ্ঞান হওয়া, এই অবস্থাটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলে হিট স্ট্রোক। সাধারণত দীর্ঘ সময় বাহিরে বা গরম পরিবেশে যারা কাজ করেন, যেমন কৃষক, শ্রমিক, রিক্সা চালক এবং দীর্ঘক্ষণ রোদে দাঁড়ালেও এমন হতে পারে। তীব্র গরমের সময় শরীর ঘাম বের করে শরীরকে ঠান্ডা করার চেষ্টা করেন, কিন্তু শরীর বেশি গরম হয়ে গেলে তখন শুষ্ক হয়ে যায়, তখন কিন্তু আর ঘাম বের হয় না, তখন শরীরের তাপমাত্রাও আরও বেড়ে যায়। হিট স্ট্রোকের আগে শরীরের কিছু লক্ষণ পরিলক্ষিত করা যায়, যেমন অনেক তাপমাত্রা বেড়ে যায়, মাথা ব্যথা হয়, দুর্বলতা হয়, জিমুনি, বমি বমি ভাব হয়। এছাড়াও চামড়ার রং লালচে হয়ে যায়, মানসিক ভারসাম্যহীন, খিচুনি বা হৃৎপিণ্ডের গতি বেড়ে যেতে পারে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা না করলে মৃত্যু হওয়াও অস্বাভাবিক নয়। হিট স্ট্রোকে সাধারণত বাচ্চা, বয়স্ক ও যারা ওবেসিটিতে ভুগছে, যেমন যারা তুলনামূলকভাবে একটু বেশি মোটা, তাদের খুব সহজেই হিট স্ট্রোক হয়।
শ্রোতা বন্ধুরা, আপনারা স্বাস্থ্য কথার আসরে বিশিষ্ট চিকিৎসক আবু কামরান রাহুলের গরমকালের রোগ ব্যাধি নিয়ে আলোচনা শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও ফিরলাম আলোচনায়। আচ্ছা ডাক্তার আবু কামরান রাহুল, মিউজিক বিরতির আগে আপনি হিট স্ট্রোক সম্পর্কে বলছিলেন, তো হিট স্ট্রোক হলে করণীয় কি?
হিট স্ট্রোকটা হচ্ছে একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। যাদের হিট স্ট্রোক হয় তাদের মৃত্যুর আশঙ্কাও কিন্তু অনেক হারে বেড়ে যায়। এবং গবেষণায় দেখা গেছে যে প্রতি 100 জন হিট স্ট্রোক রোগীর মধ্যে 30 জন রোগী হিট স্ট্রোকে মারা যাচ্ছে। কারো হিট স্ট্রোক হয়ে গেলে আমরা সাধারণত হাসপাতাল ভর্তি করে তাকে চিকিৎসা করব, কিন্তু হাসপাতাল ভর্তির আগে আমাদের কিছু করণীয় আছে। যেমন কারো যদি হিট স্ট্রোকের লক্ষণ দেখা যায়, যেমন যারা প্রচণ্ড রোদে কাজ করে, তাদেরকে আমরা সাথে সাথে সেখান থেকে সরিয়ে অপেক্ষাকৃত শীতল স্থানে নিয়ে আসতে হবে, ফ্যান ছেড়ে দিতে হবে, জামা কাপড় খুলে দিতে হবে, বেজা কাপড় দিয়ে গা মুছে দিতে হবে, এবং যদি সম্ভব হয় ফ্রিজ থেকে আইস দিয়ে শরীরটাকে ঠান্ডা করতে হবে। মুখে যদি রোগী খেতে পারে সেক্ষেত্রে মুখে প্রচুর পরিমাণে পানি বা স্যালাইন দিতে হবে, এবং যত দ্রুত সম্ভব সাথে সাথে হাসপাতাল ভর্তি করার ব্যবস্থা করতে হবে। হাসপাতাল ভর্তি করার পর ডাক্তার তখন স্যালাইন সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবে।
এবার যদি পেটের সমস্যা, বিশেষ করে ডায়রিয়া, পেট ব্যথা, আমাশয় এসব রোগ যাতে না হয় সেজন্য কি করতে হবে, আর হলেই বা করণীয় কি?
আসলে গরমকালে তাপমাত্রা অনেক বেশি বলে খাবার দাবার খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং ব্যাকটেরিয়া খুব সহজে বাসা বাঁধে, এতে করে আমাদের ফুড পয়জনিং, ডায়রিয়া, আমাশয় এসব হতে পারে। এ সময় সুস্থ থাকতে যা করতে হবে, যেমন সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে, এতে করে হাতে থাকা জীবাণু ধ্বংস হবে। হাত যদি জীবাণু যুক্ত থাকে তাহলে এ সময় সহজেই আপনি রোগী আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রাস্তায় খাবার খাওয়া সম্পর্কে সতর্ক হতে হবে। আমাদের দেশে অনেকেই গরমের সময় রাস্তায় শরবত ও অন্যান্য খাবার যেমন কোলা পানি, আখের রস, লেবুর শরবত ইত্যাদি পান করেন। এতে আপনি আপনার বিপদ ডেকে আনতে পারেন, কারণ এ সমস্ত খাবারে টাইফয়েড, জন্ডিস, ডায়রিয়া ইত্যাদি জীবাণু থাকতে পারে। আর গরমের সময় বাড়ি এবং ফাস্টফুড না খাওয়াই ভালো, আর যতটুকু সম্ভব পুরনো এবং বাসি খাবার না খাওয়া। এই সাবধানতাগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে গ্রীষ্মকালীন সময় আমরা ডায়রিয়া এবং পেট ব্যথা থেকে বাঁচতে পারি।
ডাক্তার রাহুল, গরমকালে ত্বকের কি ধরনের সমস্যা হতে পারে আর ত্বকের সমস্যা থেকে রক্ষায় করণীয় কি?
গ্রীষ্মকালীন সময়ে প্রচণ্ড গরম এবং রোদে আমাদের ত্বকে নানান সমস্যা হয়ে থাকে। তার মধ্যে গামাচি একটি সমস্যা, যেটা ছোট বড় সবার হয়ে থাকে। এছাড়া মুখে ব্রণ হতে পারে, প্রচণ্ড সময় রোদে থাকলে সানবার্ন বা রোদে পোড়া সমস্যা হতে পারে, ছত্রাক সংক্রমণ হতে পারে, যেটা সাধারণত আমরা ভিজা কাপড় সাধারণত এটার জন্য দায়ী। এবং এই সময় অ্যালার্জি, ত্বকের অ্যালার্জি সমস্যাও বেড়ে যায়। সূর্যের আলো থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শরীরে অনেক অ্যালার্জি হয়।
তো শ্রোতা পাঠক বন্ধুরা, গরমকালে আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, বেশি করে বিশুদ্ধ পানি পান করবেন, পচা বাসি খাবার খাবেন না, করোনা কিন্তু এখনো চলে যায়নি, ফলে মাস্ক পরবেন এবং দূরত্ব বজায় রেখে চলবেন, পুষ্টিকর ও পরিমিত খাবার খাবেন। আগামী সপ্তাহেও একই বিষয়ে কথা বলবো, সে আসরেও আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إن
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের আসর। আশা করি সবাই ভালো আছেন। আজকের আসরে সূরা নিসার 32 ও 33 নম্বর আয়াতের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হবে। 32 নম্বর আয়াতে বলা হয়েছে,
ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিরিজালি নসীবুম মিম্মাকতাসাবু ওয়ালিন নিসাই নসীবুম মিম্মাকতাসাবু وَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ إِنَّ اللَّهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا।
অর্থাৎ, যার মাধ্যমে আল্লাহ তোমাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তোমরা তার লালসা করো না। পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ। তোমরা আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে অবহিত।
সৃষ্টি জগৎ পার্থক্য ও বৈচিত্র্যে ভরপুর। মহান আল্লাহ সৃষ্টি জগৎ পরিচালনার জন্যে মানুষ, উদ্ভিদ, নানা জীবজন্তু, কীট পতঙ্গ ও সরীসৃপ সহ বহু জীবন্ত সত্তা সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষের মধ্যেও একদলকে নারী ও অন্য দলকে পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন। প্রত্যেক মানুষের শারীরিক ও মানসিক গঠন ভিন্ন ধরনের। সৃষ্টি জগৎ এত বিশাল হয়, এর যথাযথ পরিচালনার জন্যেও শত শত কোটি সৃষ্টি বা অস্তিত্বের প্রয়োজন। আর প্রতিটি সৃষ্টির রয়েছে বিশেষ দায়িত্ব। মানব সমাজেও শারীরিক ও মানসিক দিক থেকে প্রত্যেক মানুষেরই বিশেষ মেধা ও ক্ষমতা থাকায় সমাজের বিভিন্ন চাহিদা পূরণ সম্ভব হয়। মানুষের মধ্যে এসব পার্থক্যের অর্থ কিন্তু বৈষম্য নয়। তার কারণ হচ্ছে, প্রথমত, আল্লাহর কাছে কোনো সৃষ্টিরই কোনো পূর্ব প্রত্যাশা ছিল না যে কেউ তার দাবি করতে পারে। দ্বিতীয়ত, মানুষের মধ্যে এই পার্থক্য কৌশলময়। জুলুম, হিংসা বা কৃপণতার কোনো ভূমিকা এতে নেই। তবে আল্লাহ যদি সব সৃষ্টি বা মানুষের কাছে একই ধরনের কাজের আশা করেন, তাহলে তা হবে অন্যায়। কারণ সবাই একই ধরনের ক্ষমতা, শক্তি ও সুযোগ সুবিধার অধিকারী নয়। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ মানুষের কাছ থেকে তাদের সামর্থ্য অনুযায়ী কাজ আশা করেন। যেমন সূরা তালাকের সপ্তম আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ কারো কাছ থেকেই তার জন্যে অর্পিত দায়িত্বের বেশি কিছু চান না। অবশ্য মানুষ ও অন্যান্য সৃষ্টির মধ্যে একটা বড় পার্থক্য হল, একমাত্র মানুষই চিন্তাভাবনার ক্ষমতা রাখে এবং সৎ পথ বা অধপতনের পথ বেছে নেওয়ার ক্ষেত্রে স্বাধীন। তাই স্বাভাবিকভাবেই অর্জনযোগ্য বিষয়ে মানুষের উন্নতি নির্ভর করে তাদের প্রচেষ্টার উপর। এক্ষেত্রে অলসতা ও নিষ্ক্রিয়তার জন্য আল্লাহ দায়ী নন। তাই এ আয়াতে মানুষের ক্ষমতার বাইরে থাকা আল্লাহর নিয়ামতগুলোর কথা ও মানুষের পক্ষে অর্জনের যোগ্য বিভিন্ন নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ বলছেন, আল্লাহ কোন কোন মানুষকে এমন বৈশিষ্ট্য দান করেছেন যা অন্য অনেককেই দেননি, ফলে তা নিয়ে তোমরা একে অপরকে হিংসা করো না। এক্ষেত্রে অসম্ভব কিছু কামনা করা উচিত নয়। আর অর্জনযোগ্য বিষয়ে নারী ও পুরুষেরা তাদের প্রচেষ্টার ফলই পেয়ে থাকে। তোমরাও চেষ্টা ও পরিশ্রম করো এবং তা যেন সফল হয়, সেজন্যে আল্লাহর দয়া প্রার্থনা করো।
এই আয়াতের কয়েকটি শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, অন্যদের প্রতিভা ও নিয়ামতের দিকে নজর না দিয়ে আমাদের নিজেদের যোগ্যতা, প্রতিভা এবং সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রাখা উচিত। অন্যের নিয়ামতের ব্যাপারে হিংসা না করে নিজের নিয়ামত ও প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, অসম্ভব আকাঙ্ক্ষা বা দুরাশার মূলোৎপাটন করতে হবে, কারণ দুরাশাই নৈতিক অধঃপতনের অন্যতম মূল কারণ। তৃতীয়ত, মানুষের নিজের চেষ্টা ও অধ্যবসায় গুরুত্বপূর্ণ হলেও আমাদের আয় উপার্জনে আল্লাহর কোনো ভূমিকা নেই এমন ধারণা করা উচিত নয়। আমরা চেষ্টাও করব এবং আল্লাহর কাছেও সাহায্য চাইব। চতুর্থত, পুরুষের মতো মহিলারাও মালিকানার অধিকারী হতে পারেন। মহরানা বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ছাড়াও মহিলারা চাকরি ও ব্যবসার মাধ্যমে সম্পদের মালিক হতে পারেন। এবারে সূরা নিসার 33 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে বলা হয়েছে,
والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم إن الله كان على كل شيء شهيدا।
অর্থাৎ, আমি প্রত্যেকের জন্য উত্তরাধিকার বা মিরাস নির্ধারণ করেছি যা তাদের বাবা, মা ও আত্মীয় স্বজন ত্যাগ করে যায়, এবং তোমরা যাদের সাথে অঙ্গীকারবদ্ধ তাদের অংশ প্রদান করো। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সাক্ষী।
আগের আয়াতে বলা হয়েছে, নারী ও পুরুষ যা অর্জন করে তা তাদের নিজস্ব সম্পদ। আর এই আয়াতে বলা হচ্ছে, প্রত্যেক নারী ও পুরুষ উত্তরাধিকার সূত্রে যা পায় সেগুলো তাদের নিজস্ব সম্পদ। এরপর আরও বলা হয়েছে, উপার্জন ও উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ ছাড়াও কারো সাথে বৈধ চুক্তির ভিত্তিতে মানুষ যেসব সম্পদ অর্জন করে সেগুলোর মালিকও তারাই। ইসলাম পূর্ব যুগে আরবদের মধ্যে এক ধরনের চুক্তি প্রথা প্রচলিত ছিল। এই প্রথা অনুযায়ী দুই ব্যক্তি প্রতিজ্ঞাবদ্ধ হতো যে তারা জীবনে একে অপরকে সহায়তা করবে, একজন কোনো ক্ষতির সম্মুখীন হলে অন্যজন সেই ক্ষতিপূরণ করবে এবং তাদের কারো মৃত্যুর পরে অন্যজন মৃত ব্যক্তির সম্পদ উত্তরাধিকার হিসেবে ভোগ করবে। ইসলাম অনেকটা বিমার মতো এই চুক্তি প্রথা মেনে নিয়েছে। তবে এক্ষেত্রে উত্তরাধিকার পাবার জন্যে মৃত ব্যক্তির উত্তরাধিকারী না থাকার বিষয়কে শর্ত করে দিয়েছে।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো, প্রথমত, ইসলামের উত্তরাধিকার আইন সম্পূর্ণরূপে খোদাই আইন, কেউ এর মূল নীতি বা এর কোনো অংশ বিশেষে পরিবর্তন আনার অধিকার রাখে না। দ্বিতীয়ত, চুক্তি ও প্রতিজ্ঞা পালন করা ধর্মীয় দৃষ্টিতেও ফরজ বা অবশ্য পালনীয়, বিশেষ করে যেসব চুক্তি অর্থ লেনদেন সম্পর্কিত তা মেনে চলা বাধ্যতামূলক, কারণ এসব চুক্তি লঙ্ঘনের ফলে অন্য পক্ষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তৃতীয়ত, প্রতিজ্ঞা এবং চুক্তিকে সংশ্লিষ্ট ব্যক্তিদের মৃত্যুর পরও কার্যকরী রাখতে হবে, মৃত্যুর কারণে চুক্তির অমর্যাদা করা উচিত নয়। শ্রোতা বন্ধুরা, আজ এখানে শেষ করতে হচ্ছে, আগামী আসরে আবার কথা হবে। আপনাদের সবার জন্য থাকলো মঙ্গল কামনা।
যুদ্ধ ও আসল অপরাধী,
শ্রোতা ভাই বোনেরা, যুদ্ধ ও আসল অপরাধী শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার তৃতীয় আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। গত পর্বের আলোচনায় আমরা ভিয়েতনাম যুদ্ধ, এর পটভূমি ও এই যুদ্ধের কিছু গতি প্রকৃতি নিয়ে কথা বলেছি। আজ আমরা এই যুদ্ধের আরও কিছু দিক ও ঘটনার সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন।
ভিয়েতনামের যুদ্ধ পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে আমরা গত আলোচনায় বলেছিলাম, 1960-এর দশকের শেষের দিকে বিভিন্ন অঞ্চলে ভিয়েতকংদের আকস্মিক হামলার মুখে মার্কিন সেনারা অত্যন্ত বিশৃঙ্খলভাবে পিছু হটতে থাকে। এ বিষয়টি বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে আমেরিকার জন্য তা খুবই লজ্জাজনক হয়ে ওঠে। যাই হোক, মার্কিন ও দক্ষিণ ভিয়েতনামের সেনারা তিনবার অভিযান চালানোর পর উত্তরের সেনাদের পিছু হটিয়ে দিতে সক্ষম হয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের জন্য কথিত এ বিজয় ছিল একটি তিক্ত ও লজ্জাজনক পরাজয়। এত বিপুল বিনিয়োগের পরও এই যুদ্ধে আমেরিকার সবচেয়ে বেশি সেনা প্রাণ হারায়, ফলে যুদ্ধবিরোধীদের সমালোচনার ঝড় শুরু হয়। এ সমালোচনার ফলে তীব্র চাপের মুখোমুখি হয় জনসনের নেতৃত্বাধীন মার্কিন সরকার, কারণ মার্কিন সেনারা ভিয়েতনামে যে বিপর্যয় সৃষ্টি করেছিল তা ছিল অমানবিক ও ত্রাস সৃষ্টিকারী।
পরবর্তীকালে যেসব রিপোর্ট প্রকাশিত হয়েছে তা থেকে দেখা যায়, মার্কিন বোমারু বিমানগুলো 1964 থেকে 1969 সাল পর্যন্ত 100,000-এরও বেশি অভিযান চালিয়েছে এবং ভিয়েতনামে নিক্ষেপ করেছে 70,00,000 টন বোমা। এই পরিমাণ বিস্ফোরক দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপানের হিরোশিমায় নিক্ষিপ্ত পরমাণু বোমার সমান শক্তিশালী ছিল। যদিও মার্কিনীরা ভিয়েতনামে যুদ্ধের বছরগুলোতে আকাশে আধিপত্য বজায় রেখেছে, কিন্তু মার্কিন পাইলটরা জানতেন যে তারা তখনই ময়দানে বিজয়ী হবে যখন অসাধারণ কিছু ঘটবে বা তাদের কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না।
বিমানযুদ্ধে প্রাণহানির সংখ্যা এবং জনমতের চাপ বাড়তে থাকায় প্রেসিডেন্ট জনসন 1968 সালের মার্চ মাস থেকে একতরফাভাবে বিমান হামলা কমিয়ে দেন। এছাড়াও তিনি আলোচনায় বসতে উত্তর ভিয়েতনামের প্রতি আহ্বান জানান। এ সময় ভিয়েতনামে মার্কিন সেনার সংখ্যা 500,000 ছাড়িয়ে যায়। এ সংখ্যা ছিল ওই যুদ্ধের ময়দানে সর্বোচ্চ, কিন্তু বাস্তবে পরিস্থিতি মার্কিনীদের জন্য তেমন একটা অনুকূল হয়নি।
রিচার্ড নিক্সন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর মার্কিন নীতিতে বড় ধরনের কিছু পরিবর্তন ঘটে। মার্কিন নীতিতে ব্যাপক পরিবর্তনের কারণে 1969 সালকে আমেরিকার পরিবর্তনের বছর বলে উল্লেখ করা যায়। 1970 সালের প্রথম দিকে মার্কিন ও দক্ষিণ ভিয়েতনামের সেনারা কম্বোডিয়ায় হামলা চালিয়ে এই দেশে ভিয়েতকংদের ঘাঁটিগুলো ধ্বংসের চেষ্টা চালায়, কিন্তু এর ফলে কার্যত কম্বোডিয়ায় গৃহযুদ্ধ বিস্তৃত হওয়ার ছাড়া আর কিছুই ঘটেনি। এরপর মার্কিন সেনারা লাওসে হামলা চালিয়ে সেখানে ভিয়েতকংদের সরবরাহ লাইনগুলো কেটে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এখানেও ব্যর্থ হয় মার্কিনিরা, কারণ এ অঞ্চল থেকে মার্কিন সেনারা সরে যাওয়ার পরপরই উত্তরের সেনারা আবারও লাওসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ফলে যুদ্ধে মার্কিনীদের বিজয় না ঘটার বিষয়টি স্পষ্ট হয়ে পড়ে। তাই নিক্সন ভিয়েতনামের চোরাবালি থেকে মার্কিনীদের উদ্ধারের লক্ষ্যে তথা পুরোপুরি কলঙ্কিত হওয়ার আগে যতটা সম্ভব সম্মান নিয়ে ভিয়েতনাম থেকে বেরিয়ে আসার জন্য এ সময় থেকেই পথ খোঁজার কাজ শুরু করেন।
উত্তর ভিয়েতনাম অত্যন্ত কড়া অবস্থান নেওয়া সত্ত্বেও ক্ষয়িষ্ণু যুদ্ধের ছায়ায় আবারও আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত 1973 সালের জানুয়ারি মাসে মার্কিন সরকার দক্ষিণ ভিয়েতনাম থেকে সব সেনা পুরোপুরি সরিয়ে নিতে সম্মত হয়। ভিয়েতনাম থেকে মার্কিন সেনার সংখ্যা ক্রমেই কমিয়ে আনা হচ্ছিল, ফলে দক্ষিণ ভিয়েতনামের জন্য মার্কিন সামরিক মদদও কমে আসছিল। এ অবস্থায় দক্ষিণ ভিয়েতনামের সেনারা ক্রমেই তাদের শক্তি ও সাহস হারিয়ে ফেলতে থাকে। আমেরিকা 1974 সালে ভিয়েতনাম অঞ্চল থেকে তার সব সেনা সরিয়ে নেয়, ফলে দক্ষিণের সামরিক অবস্থান পুরোপুরি ভেঙে পড়ে আর এতেই নির্ধারিত হয়ে যায় যুদ্ধের ভাগ্য।
উত্তর ভিয়েতনামের সেনা সংখ্যা ছিল 10,00,000। এই সেনা ছাড়াও কয়েক লাখ ভিয়েতকং বা কমিউনিস্ট গেরিলা পূর্ণাঙ্গ আক্রমণের মাধ্যমে মার্কিন সরকারের চাপিয়ে দেওয়া এই যুদ্ধের অবসান ঘটায়। সম্মিলিত হামলার মুখে 1975 সালের 30 এপ্রিল দক্ষিণ ভিয়েতনামের রাজধানী বা সাইগন এর পতন ঘটে। পরবর্তীকালে এই শহরের নামকরণ করা হয় হো চি মিন সিটি। এ সময় সর্বশেষ মার্কিন হেলিকপ্টারটি সাইগনস্থ মার্কিন দূতাবাস থেকে তাদের সর্বশেষ কর্মী নিয়ে লজ্জাজনকভাবে পালিয়ে যাচ্ছিল। অবশেষে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম 1976 সালে আনুষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধ হয়।
ভিয়েতনামের যুদ্ধ কেড়ে নিয়েছিল 40 লাখ মানুষের প্রাণ। নিহতদের মধ্যে মার্কিন সেনার সংখ্যা ছিল 58,000। এছাড়াও আহত ও পঙ্গু হয় 3 লাখ মার্কিন সেনা। অথচ আমেরিকার সরকার এক বানোয়াট অভিযোগের ভিত্তিতে শুরু করেছিল এই যুদ্ধ। আসলে এ অঞ্চলে মার্কিন কর্তৃত্ব বিস্তার ও ভিয়েতনামের স্বাধীন অস্তিত্ব নির্মূল করাই ছিল এ যুদ্ধ চাপিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য। এ যুদ্ধের ফলে 40 লাখ মানুষ নিহত হওয়া ছাড়াও পরিবেশ বিধ্বংসী মার্কিন বোমাগুলোর বিস্ফোরণের প্রভাবে হাজার হাজার শিশু জন্ম নিয়েছে বিকলাঙ্গ অবস্থায়। মার্কিন সেনারা এজেন্ট অরেঞ্জ নামের এক ধরনের রাসায়নিক বোমা ব্যবহার করেছিল এই ভিয়েতনাম যুদ্ধে। ডিপ্লোম্যাটিক লামন্ডের লেখকরা 2002 সালে লিখেছেন, ভিয়েতনামের যুদ্ধ ছিল মানুষের ইতিহাসে প্রাকৃতিক ভারসাম্য বিধ্বংসী সবচেয়ে বড় যুদ্ধ। তো শ্রোতা ভাই বোনেরা, আমাদের আলোচনার নির্ধারিত সময় ফুরিয়ে এলো। আগামী পর্বে আমরা সাম্রাজ্যবাদী আমেরিকার চাপিয়ে দেয়া আরেকটি যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। আশা করি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, ইউরোপে ইসলাম বিদ্বেষ ফের মাথা চাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি সুইডেনে কোরআন শরীফে অগ্নিসংযোগ এবং বিতর্কিত ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোর পক্ষ থেকে বিশ্ব শান্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবারও ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা থেকে বোঝা যায় ইউরোপে নতুন করে ইসলাম বিদ্বেষী তৎপরতা শুরু হয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ইউরোপের কয়েকটি দেশের তৎপরতা সম্পর্কে আলোচনা তুলে ধরব। পরিবেশনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইউরোপ মহাদেশে উগ্রপন্থীরা ইসলাম বিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা, যার প্রথমটি হচ্ছে 2008 সাল থেকে চলে আসা অর্থনৈতিক সংকট এবং সম্প্রতি মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইউরোপ জুড়ে সৃষ্ট নজিরবিহীন অর্থনৈতিক মন্দার কথা উল্লেখ করা যায়। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে ইসলাম অবমাননা ও মুসলিম অভিবাসীদের উপর উগ্র খ্রিস্টান গ্রুপের হামলার ঘটনা বৃদ্ধি। ইউরোপের উগ্র ডানপন্থী খ্রিস্টানরা মুসলমানদেরকে হামলার টার্গেটে পরিণত করেছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে কার্টুন প্রকাশ, কোরআন অবমাননা, মুসলমানদের উপর সন্ত্রাসবাদের তকমা লাগানো, তাদের উপর হামলা চালানো প্রভৃতি ইসলাম বিদ্বেষী পদক্ষেপের মাধ্যমে ইউরোপে বসবাসকারী মুসলমানদের জীবনকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। ইউরোপে ক্রমবর্ধমান মুসলিম বিদ্বেষ ও ইসলাম আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই অঞ্চলের সরকারগুলোর উচিত হবে না এ ব্যাপারে নীরব থাকা।
প্রকৃতপক্ষে ইউরোপের উগ্রপন্থীদের এ অধ্যত্বের জন্য খোদ সেখানকার সরকারগুলোই দায়ী। গত বছর ডিসেম্বরে আঙ্কারা ভিত্তিক সংস্থা ফাউন্ডেশন ফর পলিটিক্যাল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ সংক্ষেপে এসআইটি এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউরোপের বিভিন্ন দেশে উগ্র ডানপন্থীদের তৎপরতা বেড়ে যাওয়ায় সেখানে ইসলাম আতঙ্ক ব্যাপক বৃদ্ধি পেয়েছে, যার ফলে ওই মহাদেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির সম্মুখীন। বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ নুসরাতুল্লাহ তাজিক মনে করেন, পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে ইউরোপের মুসলমানেরা আগে নিরাপত্তা অনুভব করত, কিন্তু এখন তারা নিরাপত্তা বোধ করছেন না এবং তারা ব্যাপক আতঙ্ক ও চাপের মুখে রয়েছেন।
ইউরোপের বেশ কয়েকটি দেশ, বিশেষ করে ফ্রান্স, জার্মানি, গ্রিস, ব্রিটেন, সুইডেন, হল্যান্ড ও ডেনমার্কে অভিবাসীদের বিরুদ্ধে উগ্র ডানপন্থী দলগুলোর তৎপরতা দিন দিন বাড়তে থাকায় সেখানে মুসলমানদের মধ্যে আতঙ্ক বেড়েই চলেছে। সরকারের ভুল নীতির কারণে একদিকে এ দেশগুলোর যুবকরা উগ্রপন্থার দিকে ঝুঁকে যাচ্ছে এবং মুসলমানদের উপর প্রায়ই হামলা ও সহিংসতার ঘটনা ঘটছে, অন্যদিকে সরকার অভিবাসীদের নিরাপত্তায় সহায়তার কথা বলছে। ইউরোপ জুড়ে অভিবাসীদের মধ্যে মুসলমানরাই হামলার মূল টার্গেট। হামলা ও সহিংসতার পাশাপাশি চলছে ব্যাপক অপপ্রচার। ইউরোপীয় প্রচার মাধ্যমগুলো ওই অঞ্চলে, বিশেষ করে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনে উগ্র আইএস জঙ্গিদের হামলাকে কেন্দ্র করে এমনভাবে প্রচার চালাচ্ছে যাতে ইউরোপীয় সমাজে সমগ্র মুসলমানদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়। বিশেষ করে ইউরোপে মুসলমানদের উপস্থিতি ও তাদের প্রভাব ক্রমেই বাড়তে থাকায় এর বিরুদ্ধে জনমত তৈরির জন্য এ ধরনের প্রচারণা কৌশল বেছে নেওয়া হয়েছে। পাশ্চাত্যের গণমাধ্যমে ইসলাম বিদ্বেষ সম্পর্কে বিশিষ্ট চিন্তাবিদ শেখ রাইহান রেজা আল আজহারি বলেছেন, তাদের ভুল তথ্য ও ইসলাম বিদ্বেষী প্রচারণার কারণে উগ্র খ্রিস্টানদের তৎপরতা অনেক বেড়েছে।
চলতি বছর 28 আগস্ট দক্ষিণ সুইডেনের মালমু শহরে একদল উগ্র খ্রিস্টান সম্প্রদায় পবিত্র কোরআনে অগ্নিসংযোগ করে। এর প্রতিবাদে সুইডেনের প্রায় 300 মুসলমান ওই দিনই বিক্ষোভ করে। মালমু শহরে ডেনমার্কের উগ্র ডানপন্থী দলের নেতা রাসমুস পুলোদানের পরিকল্পিত জনসমাবেশে বাধা দেওয়ার ঘটনার পরই কোরআন অবমাননার ওই ঘটনা ঘটে। সমাবেশে অংশগ্রহণে বাধা দেওয়ার জন্য রাসমুসকে সীমান্তে আটকে দিয়েছিল নিরাপত্তা বাহিনী। সমাবেশে যেতে না পেরে ডেনমার্কের উগ্র মুসলিম বিদ্বেষী এই নেতা তার সমর্থকদেরকে কোরআন শরীফে অগ্নিসংযোগ করার নির্দেশ দেয়। ওই ব্যক্তি এর আগেও কোরআন অবমাননা করে সেসব ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল। এ কারণে সুইডেন সরকার ডেনমার্কের ওই উগ্রপন্থী নেতাকে 2 বছরের জন্য সুইডেনে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
ইসলাম বিদ্বেষী তৎপরতার অংশ হিসেবে 2015 সালের পর বিতর্কিত ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোর পক্ষ থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবারও ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা হয়। 1 সেপ্টেম্বর প্রথমে তাদের ওয়েবসাইটে এই কার্টুন প্রকাশ করা হয় এবং এর পরের দিন সেসব ছবি পত্রিকার কাগজে ছাপানো হয়। ইসলাম অবমাননাকে কেন্দ্র করে 2015 সালের জানুয়ারিতে শার্লি এবদোর দফতরে হামলার অজুহাতে ফ্রান্সের আদালতে অভিযুক্ত 13 জনের ব্যাপারে রায় প্রকাশিত হওয়ার মাত্র একদিন আগে শার্লি এবদো ম্যাগাজিনে ফের রাসুলকে অবমাননা করে ছবি প্রকাশ করা হয়। ম্যাগাজিনের সম্পাদকীয়তে লেখা হয়, এসব ছবি ইতিহাসের অংশ এবং ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না। পর্যবেক্ষকরা বলছেন, বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করা থেকে বোঝা যায় উগ্র খ্রিস্টানরা ইসলাম ও বিশ্বনবীর সুমহান মর্যাদাকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে। এর আগেও তারা বেশ কবার এ ধরনের ছবি বা কার্টুন প্রকাশ করেছে।
2015 সালের পর আবারও শার্লি এবদো ম্যাগাজিনের এ ধরনের ন্যাক্কারজনক পদক্ষেপের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে উস্কানি দেয় এবং মুসলমানদের বিরুদ্ধে ঘৃণার বহিঃপ্রকাশ ঘটানো। তবে এর বিরুদ্ধে বিশ্বের মুসলিম ব্যক্তিত্বগণ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি এক বিবৃতিতে অবমাননাকর কার্টুন প্রকাশের তীব্র সমালোচনা করে বলেছেন, পবিত্র ও নুরানি ব্যক্তিত্ব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অবমাননা করে ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি পত্রিকা। তাদের এই পদক্ষেপের মধ্য দিয়ে ইসলাম ধর্ম ও মুসলিম জাতির সঙ্গে পাশ্চাত্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর হিংসা বিদ্বেষের বিষয়টি আবারও সুস্পষ্ট হয়েছে। তিনি আরও বলেছেন, বাকস্বাধীনতার অজুহাত দেখিয়ে ফ্রান্সের কোনো কোনো রাজনীতিবিদ এই মহা অপরাধের নিন্দা পর্যন্ত জানাননি। তাদের এই অজুহাত অগ্রহণযোগ্য ও ভুল। এর মাধ্যমে তারা মানুষের সঙ্গে প্রতারণা করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ইহুদিবাদী গোষ্ঠী ও সাম্রাজ্যবাদী সরকারগুলোর ইসলাম বিরোধী কঠোর নীতির কারণে মাঝে মধ্যেই এ ধরনের বিদ্বেষী ঘটনা ঘটছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট অবমাননাকর কার্টুন প্রকাশকে বাক স্বাধীনতা বলে অভিহিত করেছে। অথচ এ দেশটি কথিত ইহুদি নিধনযোগ্য হলোকাস্টের বিরুদ্ধে কথা বলাকে সহ্য করে না। বাক স্বাধীনতা ও আন্তর্জাতিক আইন অনুযায়ী অন্যের ধর্মবিশ্বাসে আঘাত আনার অধিকার কাউকে দেয়া হয়নি। তো শ্রোতা বন্ধুরা, ইউরোপে ইসলাম ও মুসলিম বিরোধী তৎপরতা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
কথা হবে আবারও আগামী আসরে।
Thank you. تهران نخوسوم ایرانی اسلامکان هرابدوتیان هایرن رادیو جام نکلسوم.